যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন যে এমন কোনো আভাস পাওয়া যায়নি যে লেবাননের পদত্যাগকারী প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরবে অন্তরীণ রয়েছেন। তবে তিনি একথাও বলেছেন যে তাঁর পদত্যাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হলে তাঁকে লেবাননে ফিরে যেতে হবে। এদিকে সৌদি আরব এবং কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র লেবানন ছেড়ে চলে আসছেন তাদের নাগরিকরা, এবং সংকটের জন্য আজই হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ সরাসরি সৌদি আরবকে দায়ী করেছেন। এই সংকট নিয়ে আলোচনার জন্য এখন টেলিফোন লাইনে সরাসরি আমার সঙ্গে যোগ দিয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটি গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বিভাগের অধ্যাপক আলী রিয়াজ। অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
যেমনটি একটু আগে আমরা বলছিলাম যে আমরা জানি যে সৌদি আরবের অভ্যন্তরে যেমন তেমনি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে বলা যায় বেশ কিছু নাটকীয় পরিবর্তন এসছে। প্রথম ঘটনাটি হচ্ছে লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সৌদি সফরে এসে পদত্যাগ এবং দেশে ফিরে না যাওয়া এ পর্যন্ত। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আসলে লেবানন একটা গুরুত্বপূর্ণ প্রক্সি থিয়েটারে পরিণত হতে যাচ্ছে, অর্থাৎ সৌদি আরবের সঙ্গে ইরানের যে সংঘাত, সেই সংঘাতটা শেষ পর্যন্ত সম্ভবত লেবাননে গিয়ে পৌঁছবে এবং সেখানেই সম্ভবত এই সংঘাতটা একটা সংঘর্ষের রূপ নেবে। গত কিছুদিন যাবৎ আসলে যে টেনশনটা ছিল, যে টানাপোড়েনটা ছিল ইরানের সঙ্গে সৌদি আরবের, এবং সেটা আমরা ইয়েমেনেও দেখতে পেয়েছি গত কিছুদিন কয়েক বছর ধরে, এখন সেটা লেবাননে প্রত্যক্ষভাবে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়তে পারে। দুই পক্ষ অর্থাৎ সৌদিদের প্রত্যক্ষ উপস্থিতি না থাকলেও সেটা সম্ভবত দেখা যাবে যে যেহেতু লেবাননের সরকারের উপরে হেজবুল্লাহর প্রভাব রয়েছে বলে অভিযোগ আছে, এবং যেহেতু হেজবুল্লাহর সমর্থন নিয়ে আসলে সাদ হারিরি ক্ষমতায় ছিলেন, এখন তাদেরকে রক্ষা করার ক্ষেত্রে ইরানের একটা দায়িত্ব তারা মনেই করতে পারেন, এবং পাশাপাশি সৌদিরা সম্ভবত চেষ্টা করবেন যে অন্যান্য শক্তিগুলোকে একত্রিত করে ওই সরকারের বিরুদ্ধে এবং ইরানের যেই প্রভাব রয়েছে বলে যে অভিযোগ তার বিরুদ্ধে তারা অবস্থান নিতে চাইবেন, এবং এক্ষেত্রে ইসরায়েল এই সংঘাতে জড়িয়ে পড়াটাই স্বাভাবিক, বা আমি আশঙ্কা করছি যে ইসরায়েল এই সংঘাতে জড়িয়ে পড়বে, কারণ অতীতেও লেবানন সংঘাতের সঙ্গে ইসরায়েলের প্রত্যক্ষ সংযোগ ছিল এবং এখনও তারা চায় যে তারা ওই এলাকায় তাদের, বিশেষ করে লেবাননে তাদের প্রভাব অব্যাহত থাকুক।
যেমনটি একটু আগে বলছিলাম যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন যে হারিরির পদত্যাগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হলে তাকে দেশে ফিরে যেতে হবে। লেবাননে হেজবুল্লাহর আধিপত্য সুন্নি প্রধানমন্ত্রীর জীবনের প্রতি হুমকি বলেই কি তিনি পালিয়ে এসছেন, নাকি সৌদি চাপে পড়ে তিনি এই কাজটি করলেন?
এই প্রশ্নের আসলে প্রত্যক্ষ কোনো জবাব আমরা এখন পর্যন্ত পাবো না, যতক্ষণ না পর্যন্ত সাদ হারিরি স্পষ্ট করে নিজে কথাবার্তা বলছেন। কিন্তু যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তাতে হেজবুল্লাহর এই অভিযোগকে একেবারেই নাকচ করে দেওয়া যাবে না যে আসলে সাদ হারিরি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কিনা। বিশেষ করে যে কোনো ব্যক্তি যখন তার নিজ দেশের বাইরে গিয়ে পদত্যাগ করেন, এবং পদত্যাগ করার সময়টা এমন একটা পরিস্থিতিতে যখন সৌদি আরবের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোতে পরিবর্তন ঘটছে এবং বড় রকমের পরিবর্তনই ঘটছে, এবং তার প্রতিবেশীদের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে, তখন এগুলি প্রশ্ন তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে মিস্টার হারিরি কেন পদত্যাগ করেছেন, সেটা আমরা এখনো জানি না, কারণ স্পষ্ট করে তিনি বলেননি এবং তার কোনো লিখিত ভাষ্যও আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি যাতে তিনি ব্যাখ্যা করছেন। ফলে এই এই প্রশ্নটা থেকে যাচ্ছে, এবং প্রশ্নটার উত্তর পাওয়ার উপর অনেক কিছু নির্ভর করবে, কিন্তু সেই উত্তর পাওয়ার আগেই পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এবং এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আমার আশঙ্কা।
এই যে আপনি একটু আগে বললেন প্রক্সি ওয়ারের কথা, অনেকটা সেরকমই সৌদি আরব এবং ইরানের দ্বন্দ্বকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে লেবানন বলির পাঁঠা হয়ে গেছে। তো সৌদি পক্ষ থেকে বলা হচ্ছে যে লেবানন কার্যত যুদ্ধ করতে যাচ্ছে, হেজবুল্লাহ এবং ইরানকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। লেবাননে হেজবুল্লাহর আধিপত্য কিন্তু নতুন কিছু নয়, তাহলে এই উত্তেজনা এখন কেনই বা সৌদি আরব সহ কয়েকটি উপসাগরীয় দেশের নাগরিকরা লেবানন ত্যাগ করছেন?
এর একটি কারণ অভ্যন্তরীণ, একটি কারণ অভ্যন্তরীণ মানে হচ্ছে যে আমরা গত কয়েকদিনে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতা কার্যত দখল করেছেন, অর্থাৎ তিনি তার সম্ভাব্য প্রতিপক্ষদের সরিয়ে দিয়ে তিনি ক্ষমতা এক অর্থে কেন্দ্রীভূত করেছেন তার হাতে, এবং প্রিন্স সালমানের যে সমস্ত পররাষ্ট্রনীতি এবং অতীতে তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন এবং তার যে অবস্থান সেটা আমরা ইয়েমেনের ক্ষেত্রে দেখেছি, এবং সেক্ষেত্রে তিনি তার এই অঞ্চলে ইরানের প্রভাব এবং প্রতিপত্তি খর্ব করার ক্ষেত্রে আরো বেশি আগ্রাসী ভূমিকা নেওয়ার পক্ষপাতী, এবং সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে আসলে লেবানন প্রশ্নটা এখন উত্থাপিত হচ্ছে অতীতের সমস্ত সময়ের বাইরে গিয়েও, যে অতীতে যে সমস্ত টেনশন ছিল সেগুলো তো আছেই, তার সঙ্গে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মিস্টার সালমান চাইছেন তার এই পররাষ্ট্রনীতিকে আরও বেশি প্রত্যক্ষভাবে বাস্তবায়ন করার জন্য, এবং তারই একটা পরিণতি হচ্ছে এখন এই লেবানন এবং সৌদি আরবের মধ্যে যে প্রত্যক্ষ সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে।
সেই প্রসঙ্গে সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয় প্রসঙ্গে একটু আসি। সৌদি আরবে বলা যায় একরকম শুদ্ধিকরণ অভিযান চলছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দুর্নীতি দমন অভিযানে অনেক রাঘব বোয়ালি এখন গ্রেপ্তার হয়েছেন। আবার অন্যদিকে সৌদি প্রশাসন এবং রাজপরিবারে, যেমন আপনি বলছিলেন, ভেতরেও বড় রকমের একটা পরিবর্তন ঘটেছে। এ কি কেবলই দুর্নীতি দমন অভিযান, নাকি যেমনটি অনেক বিশ্লেষকই মনে করেন যে এটি হচ্ছে বর্তমান রাজপরিবারের ক্ষমতা নিষ্কণ্টক করার প্রয়াস?
দুটো এক অর্থে পরস্পর বিরোধী নয়, তবে আমার কাছে যেটা মনে হচ্ছে এখন পর্যন্ত এবং গত দেড় বছরেরও বেশি সময় ধরে যদি আপনি সৌদি আরবের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকান, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আসলে ক্ষমতা কেন্দ্রীভূত করাটাই হচ্ছে প্রধান লক্ষ্য। প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত দেড় বছরেরও বেশি সময় ধরে আস্তে আস্তে তিনি শক্তি সংগঠিত করেছেন এবং যাদেরকে আটক করা হয়েছে, যেমন ধরুন সর্বশেষ যে হিসেব তাতে দেখা যাচ্ছে যে 201 লোককে আটক করা হয়েছে, 201 লোককে তো, এবং বলা হচ্ছে যে প্রায় $100 মিলিয়ন দুর্নীতির তথ্য তারা পেয়েছেন বলে দাবি করছেন, 1700 ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ইত্যাদি। কিন্তু যদি শুধুমাত্র দুর্নীতির কারণেই হতো, তাহলে এই যে বিরাট সংখ্যক লোক, তার বাইরেও তো অন্যান্য লোকজন আছে তাদের এবং যারা এই পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট তাদের ধরা হচ্ছে না কেন? আর যাদেরকে আটক করা হচ্ছে তাদের যদি আপনি তালিকা দেখেন, ধরুন মুথাবি বিন আবদুল্লাহ, সাবেক বাদশার পুত্র, ন্যাশনাল গার্ডের প্রধান ছিলেন, তাকেও আটক করা হচ্ছে। তার মানে হচ্ছে যে সম্ভাব্য যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদেরকে আটক করা হচ্ছে, ফলে এখন অবশ্যই দুর্নীতির প্রসঙ্গটা আছে, কারণ হচ্ছে যে দুর্নীতি সৌদি কাঠামোর মধ্যেই দুর্নীতি, অর্থনৈতিক কাঠামোর মধ্যেই দুর্নীতি, রাজনৈতিক কাঠামোর মধ্যেই দুর্নীতি আছে, ফলে দুর্নীতির কারণ না একটা অজুহাত সেটা আমরা হয়তো আরেকটু পরে বুঝবো, কিন্তু এখন পর্যন্ত যতদূর বোঝা যাচ্ছে যে দুটা আসলে পরস্পর বিরোধী নয়, এবং সম্ভবত আমার বিশ্লেষণে আমি যতটুকু বুঝতে পারি তাতে আসলে ক্ষমতা এককেন্দ্রিকরণটাই হচ্ছে প্রধান লক্ষ্য এক্ষেত্রে।
অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আনিস।